fear. The real fear with us.
লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা হল ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের জন্য ফ্রাইডে স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। আপনারা অনেকেই আমাদেরকে ক্রমাগতভাবে অনুরোধ করে যাচ্ছিলেন সৌমিত্র রায়ের ঘটনা কবে আসবে। মূলত সৌমিত্র রায়ের ঘটনা আরো আগেই আসত, কিন্তু ভয়ের শিহরণ নামক বইটি এটির চূড়ান্ত রূপ দেওয়ার জন্য বেশ অনেকদিন ধরে সৌমিত্র রায় অনেক খাটাখাটুনি করে যাচ্ছিলেন। তার লেখাপড়ার ব্যস্ততা তো ছিলই, এই সমস্ত কারণে সৌমিত্র রায়ের ঘটনা আসতে কিছুটা দেরি হয়েছে। আপনারা জানেন ভয়ের শিহরণ বইটি 16 ফেব্রুয়ারি বাজারে চলে আসে, রকমারিতেও সেটা আপলোড হয়ে যায় আর বইমেলাতেও চলে এসেছে। অনেকেই আপনারা আলহামদুলিল্লাহ বইটি সংগ্রহ করেছেন, খুব ভালো রিভিউ দিচ্ছেন। এই বইয়ে 10টি ঘটনা রয়েছে, আপনাদেরই পাঠানো ঘটনা। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের লিসেনারদের মধ্যে থেকে যারা ঘটনা পাঠিয়েছেন তারা খুব ভালো করে যাচাই বাছাই করে ঘটনাগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। এই কারণে প্রত্যেকটি ঘটনা একটা থেকে আরেকটা আলাদা, একটা ইউনিকনেস রয়েছে। আর যে বিষয়টার মধ্যে ব্যতিক্রমী ভাব রয়েছে সেটা নিঃসন্দেহে আমাদের লিসেনারদের কাছে ভালো লাগবে। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন অনেকেই অনুরোধ করেছেন কিভাবে বইটি পেতে পারেন। বাংলাদেশ থেকে কোনো বই বিদেশে পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, আর ফেডেক্স বা DHL এর মাধ্যমে পাঠানো যায়, সেক্ষেত্রে ব্যয়টা অনেক বেড়ে যায়। আপনারা এত ব্যয় করে এই বইটি নেবেন এই বিষয়টি আমি চাচ্ছি না। আমি চাই যে আপনাদের কোনো আত্মীয় স্বজন রকমারির মাধ্যম দিয়ে বইটি সংগ্রহ করে তাদের কাছে রেখে দিক। আপনারা যদি দেশে আসেন বা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যদি আপনাদের কাছে আবার ফেরত আসে, দেশে যায় আবার ফেরত আসে, তখন যদি সংগ্রহ করতে পারেন সবচাইতে ভালো। তারপরেও যদি কেউ বইটি নেয়ার জন্য আমাদেরকে নক করেন, আমরা চেষ্টা করব যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সমস্ত কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে এদের মাধ্যম দিয়ে বইটি দেয়া যায় কিনা। এছাড়া আর কোনো উপায় আমার জানা নেই, আর অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণেই মূলত আমি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, আসছে 29 তারিখ কিন্তু বইমেলায় আমরা অনেকেই উপস্থিত থাকব। এই বইয়ে যাদের ঘটনাবলী রয়েছে তারাও ওই দিন উপস্থিত থাকার চেষ্টা করবেন। দেশের বাইরে যারা রয়েছেন, যারা আমাদেরকে ঘটনা দিয়েছিলেন, তারা তো উপস্থিত থাকতে পারবেন না, কিন্তু দেশের ভেতরে যারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন উপস্থিত থাকার জন্য। ইতোমধ্যেই জুবাইর ইসলাম ভাই সম্মতি দিয়েছেন যে 29 তারিখ উনি বিকাল থেকে আমাদের সাথে বইমেলায় উপস্থিত থাকবেন। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, ওই দিন আমরা খুব বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো। আপনারা চাইলে চলে আসতে পারেন, আমাদের সকলের সাথে দেখা করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের প্রথম ঘটনায়। বেশ কয়েকটি ঘটনা নিয়ে আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডটি সাজিয়েছি, আশা করছি প্রত্যেকটা ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করি প্রথম ঘটনা। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছিলেন ওনার এক বন্ধুর কাছ থেকে। ওই বন্ধুর আরো একটি ঘটনা কিন্তু কুরবান ঈদের ফ্রাইডে তো না, ঈদ স্পেশাল এপিসোডে আমরা কিন্তু প্রচার করেছি হিজল গাছ সম্পর্কিত একটি ঘটনা। মূলত উনি ওনার নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, এই কারণেই ওনার নামটি আমরা গোপন রাখছি। আর ঘটনাটির স্থান গাজীপুর জেলার কালীগঞ্জের বেলাইবিল নামক একটা জায়গা রয়েছে, ওই বেলাইবিলেরই ঘটনা এটি। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ উনি করতে পারেননি, অন্য লোকের মাধ্যম দিয়ে করেছেন, যার কারণে সরাসরি ওনার অনুমতি নেওয়াটা সম্ভব হয়নি। তবে উনি এখনো জীবিত আছেন, ভালো আছেন, পরিবার নিয়ে উনি ওনার গ্রামেই থাকেন। আর যতদূর মনে পড়েছে তাদের কাছে যারা ঘটনা দিয়েছেন তার নাম হচ্ছে আমজাদ মিয়া। ঘটনাটার সময়কাল 2011 কি 2012 সাল, এরকম একটা সময়, বর্ষাকাল। তখন এই আমজাদ মিয়া উনি কিন্তু পেশায় একজন জেলে ছিলেন না, কিন্তু মাছ ধরতেন, মাছ ধরতেন এবং বিক্রি করতেন। উনি জাল দিয়ে মাছ ধরতেন না, ওনার অনেকগুলো বড়শির ছিপ ছিল। আবার বিভিন্ন ধরনের বর্শিও ছিল। এক ধরনের বর্শি থাকে এটাকে টানা বর্শি বলে, আবার এক ধরনের বর্শি থাকে যেগুলো এক ধরনের টোন থাকে, মাছ যদি খায় নিচ থেকে খাবার খায় তখন ওই টোনগুলো নড়াচড়া করে ওটা দেখে ছিপ টান দিয়ে মাছ তুলতে হয়। আর এক ধরনের ছিপওয়ালা বর্শি থাকে যেগুলোতে কোনো টোন থাকে না, মানে যেটা দিয়ে দেখা যায় যে মাছ খাচ্ছে কিনা, শুধু বড় মাছগুলো খাবারগুলো সম্পূর্ণ গিলে ফেলে, তখন ওই সুতোয় টান পড়ে, তখন বোঝা যায় যে মাছ পড়েছে বর্শিতে, তখন টেনে উঠাতে হয়। তো এই ধরনের বিচিত্র ধরনের বিভিন্ন বর্শি এবং বর্শি ছিপ ওনার কাছে ছিল, ওটা দিয়ে উনি মাছ ধরতেন। বেলাই বিলের বিভিন্ন জায়গায় উনি ওই বর্শি এবং বর্শি ছিপগুলো ফেলতেন, ছিপ ফেলতে ফেলতে যেতেন, ঘন্টা খানেক পর আবার প্রথমে যেখানে ছিপ ফেলেছিলেন সেখানে আসতেন, সেগুলো দেখতেন মাছ পড়েছে কিনা ওইটাতে, আবার শেষ যেখানে বর্শি ছিপ ফেলেছেন ওইখানে আসতেন, আবার ঘন্টা খানেক পর আবার চেক করতেন। এভাবেই উনি মাছ ধরতেন। ছোটবেলা থেকেই উনি এই কাজটা করেন, যার কারণে অনেকেই ওনাকে চেনেন। আর মূলত এটা ওনার এক নাম্বার পেশা না, এটা ওনার একটা নেশা। অন্য কাজও উনি করেন, কৃষি রিলেটেড কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। তো বর্ষাকালে উনি মাছ ধরছিলেন, তো একদিন রাতের বেলা, উনি দিনের বেলা রাতের বেলা যখন সময় পান তখনই আসেন, বিশেষ করে রাতের বেলাতে উনি বেশি আসেন আর কি, রাতের বেলা মাছ বেশি পড়ে। তো উনি যেই রাত্রে আসেন ওই রাত্রে চাঁদের আলো খুব বেশি ছিল তা না, আবছা চাঁদের আলো ছিল, আকাশ মেঘাচ্ছন্ন পুরোপুরি বলা যাবে না, কখনো কখনো হালকা আলো থাকে আবার কখনো অন্ধকার হয়ে যায়, তবে ঘুট ঘুটে অন্ধকার সমস্ত জায়গা জুড়ে, বিষয়টা এরকম না। তো উনি বেরিয়েছেন, ওনার কাছে টর্চ লাইটও ছিল। তো কি হয়েছে যে উনি যেখান দিয়ে বর্শি ফেলতে ফেলতে গিয়েছেন, ঘন্টা খানেক পর আবার প্রথম জায়গায় এসেছেন, তো কোনো মাছ পান না। এভাবে বেশ অনেকক্ষণ হয়ে যায়, কোনো বর্শিতে কোনো মাছ ধরা পড়েনি। তখন ওনার মনে হলো যে বেলাই বিলের তো একটা জায়গা রয়েছে, ওটা অনেক গভীর, ওই জায়গাতে কিছু নৌকা বাঁধা থাকে, তো ওখানে অনেক সময় বড় বড় মাছ পাওয়া যায়, ইতোপূর্বে উনি ওখানে পেয়েছেন ওখানে মাছ। তো ওই রাত্রে কি মনে করে উনি ওখানে প্রথম দিকে বর্শি ছিপ ফেলেননি, মনে করেছেন যে এদিকে দেখি চেষ্টা করে মাছ পাই কিনা, অত দূর আবার যাবো হাঁটতে হাঁটতে, যেহেতু মাছ পড়ছিল না। এই কারণে ওনার কিছু বিশেষ ছিপ ছিল মাছ ধরার জন্য, যেগুলোতে অনেক বড় বড় মাছ ধরা পড়তো আর কি, যেগুলো বর্শির যেই মূল অংশ বাঁকানো যে ধারালো অংশ ওগুলো আবার বড় বড় হয় বড় মাছ ধরার জন্য। তো উনি চিন্তা করেছিলেন যে এদিকে যেহেতু মাছ ধরাই পড়ছে না, এইগুলো ওই দিকে নিয়ে যাই, নিয়ে ওখানে কয়েকটা ছিপ ফেলে আসি। তো যেই দিন চিন্তা সেই কাজ, উনি ওই দিকটাতে চলে যান, চলে গিয়ে ওখানে গিয়ে কোনো লোক টোক পান না, কিন্তু ওই জায়গাটাতে বেশ কিছু ছোট ছোট ডিঙি নৌকা বাঁধা ছিল। তো ওই জায়গা গিয়ে একটা জায়গা ফিক্সড করে সেখানে তিন চারটা ওরকম বড় বর্শি ওখানে ফেলে আসেন। তো আবার উনি চলে আসেন প্রথম জায়গায়, দেখেন যে এবারও মাছ পড়েনি। অনেকক্ষণ পর ওনার মনে হলো যে এবার যাই ওই জায়গাটাতে, ওখানে গিয়ে দেখি বর্শিতে মাছ পড়েছে কিনা, কারণ বড় ছিপগুলোতে অনেকক্ষণ পর পর গিয়ে উনি সাধারণত দেখতেন। আর যেখানে ফেলেছিলেন যেই জায়গাগুলোতে বেশি বর্শি ফেলেছিলেন সেই জায়গা থেকে বড় ছিপ যেগুলো বড় মাছ ধরার জন্য, সেটা আবার বেশ দূরে ছিল বিধায় উনি চিন্তা করেছিলেন যে একটু পরে যাই। বেশ অনেক রাত হয়ে গিয়েছে, আনুমানিক রাত প্রায় তিনটা বেজে গেছে। তো ওনার মনে হলো যাই এবার ওদিকে। তো উনি ওইদিকে যান, ওখানে যাওয়ার পর দেখেন যে তিন চারটা বর্শি উনি মাটির সাথে গেঁথে রেখেছিলেন, একটা বর্শির সুতাতে টান পড়েছে, মনে হচ্ছে ওইটার যে খাবার পানির নিচে, এটাকে আমরা আধার বলি, এটা কোনো মাছ খেয়েছে, যার জন্য সে টান হেঁচড়া করছে নিচে। তবে সে চাইলে পুরো বর্শি ছিপ সহ নিয়ে যেতে পারত, কিন্তু তা না করে মনে হচ্ছে ওইখানেই সে ঘুরপাক খাচ্ছে। তবে উপরে পানির অংশে কিন্তু মাছ যে ধরা পড়েছে এটার কিন্তু কোনো আলোড়ন সৃষ্টি হয়নি, মনে হচ্ছে ওটা অনেক গভীর পানিতে ওটা রয়েছে, আর ওই জায়গাটা বেশ গভীর ছিল, এই কারণেই মূলত ওইখানে বড় বড় মাছ পড়ত। তো উনি ওই বর্শিটা ধরেন, ধরার পর নিচে মানে ওনার নিজের দিকে একটু টান দেন যে কেমন বড় মাছ বা মাছটাকে সামনের দিকে টেনে আনার জন্য। তো উনি বুঝতে পারেন একটা অদ্ভুত জিনিস এখানে পড়েছে, হতে পারে এটা অনেক বড় মাছ। অদ্ভুত এই কারণে বলছি, উনি ফিল করেন যে মাছ যদি কোনো খাবার খায়, টান দিলে এক ধরনের নরম অনুভূতি হয়, আবার টান দিলে মাছের মুখে এক ধরনের ব্যথা মাছ অনুভব করে, যার ফলে মাছ একটু ছোটাছুটি করে। কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল কোন একটা পাথরের সাথে গিয়ে এই বড়শি গেঁথেছে, উনি যে টান দিলেন কোনো অনুভূতিই নেই ওই মাছটার, একটা জায়গায় এক স্থির হয়ে আছে এমন একটা অবস্থা, আর প্রচন্ড শক্ত মনে হচ্ছে, যেমন কোন শক্ত জিনিসের সাথে যদি বড়শি বেঁধে যায় যেরকম অনুভূতি হয় ঠিক তেমন। কিন্তু শক্ত জিনিসের সাথে যদি বড়শি বেঁধে গিয়ে থাকে তাহলে তো সুতা এভাবে এলোমেলো ভাবে নড়াচড়া করার কথা নয়। তো উনি চেষ্টা করেন ওই জিনিসটাকে উপরে তোলার জন্য। এরপরে মূলত আসল ঘটনা শুরু হয়। উনি ফিল করেন যে ওই জিনিসটা পানির নিচে নড়াচড়া শুরু করেছে, তখন বুঝতে পারেন যে এটা আসলে বড় একটা মাছ হবে। কিন্তু কোনোভাবেই উনি সেটাকে বাগে আনতে পারছেন না। উনি তো গ্রামের লোক, গ্রামের ছেলে, ন্যাচারাল একটা মানুষের শক্তি থাকে না, শক্তি সামর্থ্য থাকে, তো ওনার কিন্তু যথেষ্ট শরীরে শক্তি ছিল। আর ওই যে বড়শিটা ওটা কিন্তু বিশেষভাবে তৈরি, মনে করুন যে কোনো এক মনের উপরেও যদি মাছ ধরা পড়ে ওটাতে অনায়াসে সেই মাছটাকে টেনে তোলা সম্ভব। আর সুতাটাও অনেক শক্ত, কোনোভাবেই এই সুতাটা ছিঁড়বে না। আর এই কারণে ওই বড়শির সুতাও ছিঁড়ছিল না, ছিপও ভাঙছিল না। উনি চেষ্টা করছিলেন, একটা পর্যায়ে কি হয় উনি বুঝতে পারেন যে ওই যে জিনিসটা বড়শির সাথে বেঁধেছে ওই জিনিসটা হঠাৎ করে পানির নিচে একটা আলোড়ন সৃষ্টি করল। ধরুন যে একটা মাছ সে একটা বৃত্তাকারে চক্কর দিল বা লেজের একটা বাড়ি দিল, তখন এক ধরনের একটা অনুভূতি হয় যিনি বড়শি ধরে আছেন উনি এটা টের পান, মনে হলো ঠিক ওরকমটা হলো। এবং ওই আলোড়নের কিছুটা পানির উপরে অনুভূত হয়েছিল। এটা থেকে বোঝা যায় যে ওই জিনিসটা অনেক গভীরে ছিল, কারণ বড়শি ধরা অবস্থায় যে ধরনের অনুভূতি উনার হয়েছিল সেটাতে মনে হয়েছিল যে ধরনের চক্করটা দিয়েছে বা আলোড়ন সৃষ্টি করেছে খুব বেশি নিচে থাকার কারণে কিন্তু ওইটার যে প্রতিফলন পানির উপরে খুব একটা দেখা যায়নি, তাহলে ওই জিনিসটা অনেক নিচে রয়েছে। তখন উনি বুঝতে পারেন যে এটা অনেক বড় এবং অনেক নিচে রয়েছে, কারণ অনেকটা সুতা কিন্তু নিচের দিকে ছিল। তো উনি টানা হেঁচটা শুরু করেছেন। এখন মাছ ধরার ক্ষেত্রে, বড় মাছ ধরার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হলো বড় যে মাছগুলো এগুলো তাদের মতো করে ছুটতে দিতে হয়। একটা সময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়, তখন ওগুলোকে উপরে তোলাটা সহজ হয়। শুরুর দিকে ওদের শরীরের শক্তি অনেক বেশি থাকে, যার কারণে উপরে তোলাটা অনেক কঠিন হয়। তো উনি চিন্তা করছেন যে এটাকে নিয়ে একটু খেলি, আর বড় মাছগুলো কিন্তু খাবারটা সম্পূর্ণ খেয়ে ফেলে, যার কারণে বড়শিটা পেটের ভেতরে চলে যায় অধিকাংশ ক্ষেত্রে। আর এই কারণেই একবার খাবার খেয়ে ফেললে ওটার আর ছোটার উপায় খুবই কম থাকে, যদি না সুতো ছিঁড়ে না যায়। তো এভাবে চলছে, হঠাৎ করে এই আমজাদ মিয়া উনি ফিল করেন যে এই মাছটা গভীর পানির দিকে দৌড় দিয়েছে। এখন ওনার যে বড়শি ওটা হুইল বড়শি টাইপের ছিল, উনি তো সুতা ছেড়ে দিয়েছেন, তো এর মধ্যে উনি কি করেছেন যে ওটা যেহেতু গভীর পানির দিকে গিয়েছে বা যাচ্ছে, বেশি দূরে চলে গেলে ওনার যে সুতাটা ছিল বড়শির সেটা আবার খুব বেশি বড় ছিল না ওই বড়শির আর কি, তো উনি পাশে একটা ডিঙ্গি নৌকা ছিল, লাফ দিয়ে ডিঙ্গি নৌকায় উঠে পড়েছেন এক হাতে বড়শি নিয়েই, এবং আর এক হাত দিয়ে ওই ডিঙ্গি নৌকাটা যে দড়ি দিয়ে বাঁধা ছিল একটা খুঁটির সাথে বা একটা বাঁশের মতো একটা জিনিসের সাথে, সেটা খুলে ফেলেছেন। তো উনি নৌকার উপর বসে আছেন, নৌকাটা ছোট নৌকা, আর নৌকার উপর যেহেতু বসে রয়েছেন আর ওই বড়শির ছিপের মাথায় যে জিনিসটা ধরা পড়েছে ওইটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে গভীর পানি যেখানে ওই বিলের ওই দিকে চলে যাচ্ছে, নৌকাও যাচ্ছে। তো উনি তো চেষ্টা করছেন এটাকে কোনো মতে কাবু করে নৌকায় তোলার জন্য। একটা পর্যায়ে তার কাছে মনে হলো যে একটা জায়গায় এসে ওই জিনিসটা থেমে গেল। থেমে যাওয়ার পর একটা জায়গায় মনে হচ্ছে যে ওটা ঠায় দাঁড়িয়ে আছে। তো উনি আবার কি করেছেন, বড়শিটার সুতা কিছুটা গুটিয়েছেন, হুইল বড়শিতে তো সুতা গুটানো যায়। গোটানোর পর ওনার কাছে মনে হলো যে ওটা কি আবার ছুটে চলে গেল কিনা, কারণ সুতোটা তো ঢিল হয়েছে, কিন্তু একটা সময় মনে হলো না এইবার সুতোটা টান টান হয়েছে, ওই জিনিসটা যায় নাই, কিন্তু ওই জিনিসটা একটা জায়গায় স্থির ভাবে দাঁড়িয়ে আছে, পানির নিচে, গভীর পানির নিচে ওই জিনিসটা আছে। এরপর উনি একটি ভয়ানক অনুভূতি ওনার মধ্যে আসে, কারণ হচ্ছে উনি একটি ভয়ানক জিনিস দেখতে থাকেন। সেটা হলো, আমরা অনেক সময় দেখি না, পানির নিচে থেকে যদি কোনো কিছু উপরের দিকে ওঠে, পানির উপরের দিকে একটা রাউন্ড শেপ বা গোল শেপের মতো ধারণ করে, এটা অনেকেই দেখেছেন। তো এই জিনিসটা এরকম একটা শেপ ধারণ করেছে, মানে নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে। তো উনি তো মনে করেছিলেন বিশাল বড় মাছ টাছ কিছু উঠে আসছে। ওই সময় চাঁদের আলো খুব বেশি ছিল না, আচ্ছা চাঁদের আলো ছিল, আর উনি যে টর্চ লাইটটা সাথে নিয়ে এসেছিলেন, যখন উনি মাছ ধরার জন্য প্রথম দিকে ওই বড়শিটা ধরেছিলেন, তখন উনি ওনার লুঙ্গির যেই জায়গাটাতে টর্চ লাইট রেখেছিলেন, টর্চ লাইটটা বের করে উনি আবার মাটিতে রেখেছিলেন, চিন্তা করেছিলেন আবার পানির মধ্যে নেমে যাওয়া লাগে কিনা, টর্চ লাইটের ভিতরে তো পানি চলে যাবে। এরপরে উনি যখন লাফ দিয়ে নৌকায় উঠেছেন, তখন কিন্তু উনি টর্চ লাইট উনি সাথে আনেন নাই, যার কারণে উনি ওইদিকে যে টর্চ লাইট মারবেন এই জিনিসটাও আসলে উনি করতে পারেন নাই ওই সময়। তো উনি ওরকম একটা রাউন্ড শেপ দেখেন যে নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে। কিছুক্ষণের মধ্যেই উনি এমন একটা জিনিস দেখতে পান যেটি কোনো মানুষ দেখতে চাইবে না এবং দেখলেও সহ্যই করতে পারবে না হয়তো। উনি দেখতে পান ওই জায়গাটাতে একটা ভয়ানক অবয়ব ভেসে উঠেছে। ওই অবয়বটির মাথা এমন যে চার পাঁচটা বড় মহিষের মাথা যদি এক জায়গা করা হয় কত বড় একটা মাথা হবে, ঠিক কত বড় একটা মাথা, মাথায় শিং রয়েছে আর শিঙের উপরে কোকড়ানো চুল রয়েছে, যে চুলটা তার মাথার উপর থেকে পিঠ পর্যন্ত চলে গিয়েছে, ওটা কিন্তু বোঝা যাচ্ছে। তার পুরো শরীরটা 25-30 ফুটের মতো লম্বা হবে, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে, আর চোখের আলোতে তার চেহারার কিছু অংশ বোঝা যাচ্ছে। এই প্রাণীটার দাঁতগুলো এবড়ো থেবড়ো এবং সুচালো, আর তার শরীরের উপরের অংশ কিছুটা লোমশ হলেও তার গলার নিচ থেকে যতটুকু দেখা যাচ্ছে এইটায় বড় বড় মাছের আইস রয়েছে, যেটা হালকা চাঁদের আলোয় চকচক করছিল। তো এই জিনিসটা উনি দেখেছেন এবং এটাও দেখেন বর্ষি যেটা মূল বাঁকানো যে অংশটা, এটা এই অবয়বটার ঠোঁটের কোনো একটা জায়গায় বিধে রয়েছে, জাস্ট এতটুকু দেখেছেন। এরপরে মনে হলো ওই অবয়বটা শরীরের নিচের অংশ দিয়ে কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছে পানির মধ্যে, যার ফলে ওই জায়গাটাতে একটা ঢেউ সৃষ্টি হয়, আর এই ঢেউ সৃষ্টিটা এমন ভাবে হয়েছিল, মনে হয়েছিল যে তার কাছে এখনই নৌকাটা উল্টে যাবে, কারণ নৌকাটা ছিল ছোট। এরপরে ওনার কিছু মনে নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওই নৌকার উপরে। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি ওনার নিজেকে ওনার বাড়িতে দেখতে পান, দেখতে পান ওনার পরিবারের সদস্যরা রয়েছে। তো প্রথম দিকে তো উনি কথাই বলতে পারছিলেন না, উনি শুধু বোবা মানুষ যেভাবে শব্দ করে ওরকম শব্দ করছিলেন। কিছুক্ষণের মধ্যে ওনার কণ্ঠে বিভিন্ন শব্দ, যেটা বোধগম্য শব্দ, সেগুলো উচ্চারিত হতে থাকে। উনি বলতে থাকেন যে এই ইডা কি রে, এটার ইডা তো আমারে খাইয়ে ফেলবে রে, ওরে আল্লাহ রে, এটা কি দেখলাম রে, এরকম করে উনি বলছেন। তো উপস্থিত যারা ওখানে ছিলেন তারা জানান তাকে যে তুমি রাতের বেলা নৌকার উপরে অজ্ঞান হয়ে পড়েছিলা, গ্রামের আরো অনেকে ওই দিকটাতে মাছ ধরতে গিয়ে একটা নৌকা ভাসমান অবস্থায় দেখতে পায় যে এলোমেলো ঘোরাফেরা করছে নৌকাটা, নৌকার উপর কোনো মানুষ দেখা যাচ্ছে না, তারা কাছে গিয়ে দেখে তুমি নৌকার উপরে পড়ে আছো অজ্ঞান অবস্থায়, তোমাকে তো চেনে, এই জন্য তারা তোমাকে উদ্ধার করে এখানে দিয়ে গেছে। তো উনি পরবর্তীতে সকলকে বলেন যে উনি কি দেখেছেন। তো গ্রামের কয়েকজন মুরব্বী ওনাকে খুব বকাঝকা করেন যে তোমার বোঝা উচিত ছিল এতদিন ধরে মাছ ধরো, যে বিলের ওই জায়গাটাতে এরকম সমস্যা অনেকেই দেখেছে, অনেকে এটা ফেসও করেছে, তোমার ওই জিনিসটার পিছনে এইভাবে ছুটে যাওয়া উচিত হয় নাই, তারপর ভাগ্য ভালো যে তোমাকে মেরে ফেলে নাই। গ্রামের বেশ কিছু মুরব্বী বলেন যে ওইখানে এরকম একটা জিনিস আছে, ভয়ানক একটা জিনিস, পানি দেও আমরা যেটাকে বলি আর কি। তো বাহ্যিক ভাবে হঠাৎ করে দেখলে ভয়ঙ্কর কোন একটা মাছ বা ভয়াল মাছ মনে হবে, কিন্তু আসলে ওটা মাছ না, ওটা পানির একটা দেও স্থানীয় ভাষায় আর কি। তো এরপরে উনি তেমন অসুস্থ হন নাই, হালকা জ্বর এসেছিল আর স্বাভাবিক যেই ভয় উনি পেয়েছিলেন, আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গেলেও উনি প্রতিনিয়ত স্বপ্ন দেখতেন। ওই স্বপ্নটা দেখতেন যেটা বাস্তবে ওনার সাথে হয়েছিল, যে উনি একটা শিপ নিয়ে নৌকার উপরে ছুটছেন, একটা মাছের পেছনে মাছটা পানির নিচে রয়েছে, একটা গভীর পানির স্থানে তাকে নিয়ে গেল, এরপর পানির উপর আলোড়ন সৃষ্টি করে জিনিসটা ভেসে উঠল, ভেসে ওঠার পর ওই জিনিসটা এমন ভাবে ঢেউ সৃষ্টি করলো ওই নৌকাটা উল্টে গেল, আর উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন আস্তে আস্তে, অতল গভীরে, পানির অতল গভীরে উনি চলে যাচ্ছেন, আর উনি চোখ খুলে তাকিয়ে দেখতে পাচ্ছেন পানির মধ্যেই যে ওই প্রাণীটা জল জল করছে চোখ, হা করে ওনার দিকে ছুটে আসছে ওনাকে খেয়ে ফেলার জন্য। এরপরে ওনার ঘুম ভেঙে যেত, চিৎকার দিয়ে উঠতেন উনি। এই স্বপ্নটা উনি মাঝে মাঝে দেখতেন, এরপর ঝাড়ফুঁক করান উনি, আস্তে আস্তে আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। আমজাদ মিয়া এখনো ভালো আছেন, ফ্যামিলি নিয়েই আছেন। এরপরে ওনার সাথে এই বিষয়টা নিয়ে আর কোনো ঘটনা ঘটেছিল কিনা এটা জানা যায়নি, আশা করছি ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ প্রিয় লিসেনার্স ধৈর্য ধরে ঘটনাটি শোনার জন্য, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে আপনাদের কাছে। আর সৌমিত্র রয়কেও ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার একটি ঘটনা সংগ্রহ করেছেন। প্রিয় লিসেনার্স এবার আমরা চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছেন একজন আপুর কাছ থেকে, তার নাম হচ্ছে রাবেয়া রহমান, উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ঘটনাটি এই রাবেয়া আপুর নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার সময়কাল 2007-08 সালের দিকে হবে। রাবেয়া আপু উনি ওনার পরিবারের সাথে ঢাকাতে থাকতেন, স্কুলের ছুটিতে ওনারা পরিবার সহ নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন, মানে রাবেয়া আপুর নানা বাড়িতে। ওনার নানার বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার টেপাখোলা তেলের পাম্প স্লুইস গেটে। তো উনি তো তখন অনেক ছোট, বয়স তো খুব বেশি না, 11-12 বছর আর কি। তো ওনার ওই সময় বেশ বড় বড় চুল ছিল। তো ওনার নানা বাড়ি যে গ্রামে আর কি, ওখানে একটা বাসার ছিল ওনার নানা বাড়ির কাছেই আর কি। ওই বাসারের ওখানে নাকি মৃত বাচ্চাদের কবর দেয়া হতো, তার মানে হচ্ছে ওই যেই কবরস্থানটা ওটা শিশুদের কবরস্থান। তো উনি তো ছোট, অত কিছু তো বোঝেন না, আর এসব জায়গায় যে কোনো ভয় থাকতে পারে এসব বিষয় নিয়ে তো ধারণা ছিল না ওনার। তো একদিন বিকালবেলা উনি বাড়ি থেকে চাল ভাজা, মানে ওই দিন বিকালে ওনার নানি চাল ভাজা করেছিলেন আর কি, ওই চাল ভাজা হাতে নিয়ে চিবুতে চিবুতে ওই বাসের ওই দিকটাতে আসেন এবং একটা জায়গায় গিয়ে বসেন। তো উনি ওই সময় একা ছিলেন, উনি ওখানে বসে বসে চাল ভাজা চিবাচ্ছেন, আর ওনার চুলগুলো কিন্তু ছাড়া ছিল। ওই মুহূর্তে উনি কিন্তু একদম সুস্থ স্বাভাবিক, আর যেহেতু উনি ছুটিতে গিয়েছেন নানা বাড়ি বেড়াতে, ওনার মনেও বেশ আনন্দ, এখানে আশেপাশে তেমন কোনো বন্ধু বান্ধব নাই তো, আর বাসার খুব কাছে, এই জন্য একাই এসেছিলেন, আশেপাশে কোনো বন্ধু বান্ধব উনি পান নাই ওই মুহূর্তে আর কি। তো উনি বসে বসে ওই যে চাল ভাজা চাবাচ্ছেন আর তাকিয়ে দেখছেন আশেপাশের দৃশ্য, খুব চমৎকার দৃশ্য ছিল আশেপাশে। তো হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার শরীরের পাশ দিয়ে গরম বাতাসের মতো কিছু একটা দ্রুত বেগে চলে গেল। উনি তখন কিছু দেখতে পান নাই, কিন্তু অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি উনি কিন্তু ঠিকই বুঝতে পারলেন। উনি দিব্যি বসে বসে চাল ভাজা খেয়েই যাচ্ছেন, কিন্তু এই ঘটনাটি ঘটার পর মুহূর্ত থেকেই ওনার মধ্যে এক ধরনের অস্বস্তি এবং অসুস্থতা অনুভব করতে থাকেন। ওনার অস্থির লাগা শুরু করে, মাথা ব্যথা শুরু হয়, উনি ওই অবস্থায় দ্রুত বাড়িতে চলে আসেন। এবং সবাইকে বলেন যে ওনার সাথে ওই মুহূর্তে কি ঘটেছে। তো বাড়ির সবাই ওনাকে বকাবকি করে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি ওইখানে চুল খোলা অবস্থায় চাল ভাজা খেতে খেতে গেছো, আর ওই জায়গাটা তো ভালো না, অনেকেই তো এর আগে ওই জায়গায় অনেক কিছু দেখে ভয় পেয়েছে। এই রাবেয়াপুর আব্বু একজন কোরআনে হাফেজ ছিলেন, উনি রাবেয়াবুকে তাৎক্ষণিক ঝাড়ফুঁক করে পানি পড়াতেন। কিছু সময় পর রাবেয়াপু অনেকটা স্বাভাবিক হয়ে যান। ওই দিন রাত্রির ঘটনা, ওই রাত্রে ওনাদের বাড়িতে আবার ইলিশ মাছ রান্না করা হয়েছিল। তো রাবেয়াপু খাওয়ার পর ঘুমানোর আগে ওনার আম্মুর সাথে হাত মুখ এগুলো ধুতে টিউব অয়েলে যান। ওই টিউব অয়েলটি ছিল ওনাদের বাড়ি থেকে কিছুটা সামনে। টিউব অয়েলের ঠিক অপর প্রান্তে ছিল বিশাল ধানের ক্ষেত, গ্রাম্য ভাষা যেটাকে আমরা চক বলি। উনি হাত মুখ ধুচ্ছেন, এমন সময় ওনার নজর পড়ে টিউব অয়েলের অপর প্রান্তের ধান ক্ষেতের দিকে। রাতের বেলা যে হালকা আলোটা থাকে না, সেই আলোয় উনি দেখতে পান ধান ক্ষেতের ওই পাশ থেকে একটা অবয়ব শূন্যে ভেসে ভেসে ওনার দিকে এগিয়ে আসছে। সেটির উচ্চতা কম করে হলেও প্রায় 8 ফিট হবে। অবয়বটি কাফনের কাপড়ে মোড়ানো ছিল, এবং সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো ওই অবয়বের কোনো মাথা ছিল না। এই ভয়ঙ্কর অবয়বটিকে দেখে উনি প্রচন্ড আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার সাথে ওনার আম্মা থাকলেও উনি কিন্তু এগুলো কিচ্ছু দেখেন নাই। আর পরবর্তীতে বিষয়গুলো ঘটেছে সেগুলো ওনার মনে ছিল না। ওনার আম্মার এবং পরিবারের অন্যান্য সদস্যদের মুখ থেকে উনি শুনেছেন। ওনার আম্মু তো চিৎকার শুনে, যেটা উনি শুনেছেন, ওনার মেয়ে তো কাছেই ছিল, তবে কাছে ছিল বলতে সামান্য একটু দূরত্বে ছিল আর কি, সামান্য। উনি দৌড়ে কাছে এসে তাকে ধরে ফেলেন। ওনার আম্মু আবার চিৎকার চেঁচামেচি শুরু করেন, বাড়ির সকলে এসে ওখানে উপস্থিত হয়। তখন এই রাবেয়াপুকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর ঘরোয়া পদ্ধতিতেই সবাই চেষ্টা করতে থাকেন ওনার জ্ঞান ফেরানোর, কিন্তু কিছুতেই ওনার জ্ঞান ফিরছিল না। এই সময় ওনাদের গ্রামের পাশের এলাকায় একজন ভালো কবিরা ছিলেন, যেহেতু ওনার কোনোভাবে জ্ঞান ফিরছিল না এবং দুপুরে উনি মানে সন্ধ্যায় একবার তো ভয় পেয়েছিলেন, এটাও যখন আশেপাশের লোকজন জেনেছে, তাই পাড়া প্রতিবেশী এবং উপস্থিত সবাই পরামর্শ দেন যে ওই কবিরাজের কাছে নিয়ে যেতে। তখন ওই রাত্রেই ওই কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তার নির্দিষ্ট পদ্ধতি শুরু করতেই, মানে তার যেই রিচুয়াল আছে সেগুলো শুরু করতেই রাবেয়াপুর জ্ঞান আস্তে আস্তে ফেরত আসে, উনি নড়াচড়া শুরু করেন। তখন রাবেয়াপুর সবাইকে খুলে বলেন যে উনি কি দেখেছিলেন, বিশেষ করে ধান ক্ষেতের ওই জায়গাটাতে যে জিনিসটা দেখেছিলেন এটা তো উনি অজ্ঞান হওয়ার আগে কাউকে বলতে পারেননি। কবিরাজ সব কথা শুনে বলেন যে রাবেয়াপু যে জিনিসটাকে দেখেছেন সেটা কোনো ভালো কিছু না, এটা খারাপ কিছু এবং খুব শক্তিশালীও বটে। উনি প্রাথমিকভাবে কিছু তদবির দেন, কিন্তু পরামর্শ দেন যে পরবর্তীতে আরো অভিজ্ঞ কারো কাছে রাবেয়াপুকে নিয়ে যেতে। যাই হোক, এসবের মাঝে ওনার স্কুল খোলার সময় হয়ে গিয়েছিল, আর এই ধরনের ঘটনা ঘটার পর খুব দ্রুত ওনার পরিবার ওনাকে নিয়ে ঢাকাতে চলে আসেন। ঢাকাতে আসার পর ওনার সাথে আর কোনো ঘটনা ঘটে না। আস্তে আস্তে লেখাপড়ার মধ্যে ডুবে যান, এসব ঘটনা ভুলেও যেতে থাকেন। এরপর পার হয়ে যায় কয়েকটি বছর, 2009 কি 2010 সালের ঘটনা, উনি আবার স্কুলের বন্ধে নানা বাড়িতে পরিবারের সাথে বেড়াতে যান। অনেকদিন পর যাওয়াতে 1.5-2 বছর আগে ওনার সাথে কি ঘটেছিল সেগুলো আর ওনার তেমন একটা খেয়াল ছিল না। সেইবার ওনার ছুটি বেশ ভালোই কাটছিল। সন্ধ্যার আগে দিয়ে উনি খেলতে খেলতে আনমনেই ওই বাসাটার কাছে আবার চলে যান, যেখানে উনি 1.5-2 বছর আগে সর্বপ্রথম একটি গরম বাতাস অনুভব করেছিলেন, আর তারপরে উনি অসুস্থতা অনুভব করেছিলেন। আর ঠিক তখন হঠাৎ করে একটি ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। অদৃশ্য কেউ ওনাকে শূন্যে তুলে আছাড় মারে, মাটিতে পড়ে যাওয়ার পর আবার তাকে তুলে আছাড় মারে, এইভাবে কয়েকবার খুব বাজেভাবে তাকে আছাড় মারে। ভাগ্য ভালো, ওই জায়গাটা থেকে কিছুটা দূরে রাবেয়াপুর বড় ভাই তার কয়েকজন বন্ধুর সাথে গল্প করছিলেন। ধস্তাধস্তির আওয়াজ শুনে ওই জায়গার দিকে তাকাতেই ওনারা দেখেন যে ওই রাবেয়াপুকে অদৃশ্য কিছু একটা শূন্যে তুলে ফেলছে, আবার মাটিতে আছড়ে ফেলছে, আবার তুলছে, আবার আছড়ে ফেলছে। এই দৃশ্য দেখার পর ওনারা তো দ্রুত সেখানে ছুটে আসেন এবং রাবেয়াপুকে ধরে ফেলেন। রাবেয়াপু তখন অনেকটাই সেন্সলেস অবস্থায় ছিলেন, তো তাকে ওখানে ধরে রাখার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু মনে হচ্ছে যে কেউ একজন ওদের হাত থেকে রাবে আপুকে ছুটিয়ে নিয়ে আবার শূন্যে তুলে আছাড় মারার চেষ্টা করছে। অনেক কষ্টে তাকে ধরে রাখা হয় এবং তাতে তাতে বাড়ির দিকে নিয়ে আসা হয়। তখন সবার পরামর্শে ওনাকে একজন প্রসিদ্ধ ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। ওইখানে একটা জায়গা আছে, এটাকে মাইটা গোরস্থান বলে। ওই মাইটা গোরস্থানের কাছে একজন প্রসিদ্ধ ফকির থাকতেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। সেই ফকির তার মতো করে রুকিয়া করতে শুরু করেন। আর ওই সময় রাবেয়া নাকি নারী পুরুষ মিশ্রিত ভারী কণ্ঠে অদ্ভুত সব কথা বলতে শুরু করেন। এরপর দীর্ঘ সময় ধরে ওই ফকিরটা রিচুয়াল করেন এবং এক পর্যায়ে রাবেয়া আপু স্বাভাবিক হন। ফকিরের বক্তব্য থেকে ধারণা পাওয়া যায় যে ওই ঘটনা দেড় বছর আগে বাঁশের যেই জায়গাটিতে রাবেয়া আপুর শরীরে গরম বাতাসের মতো লেগেছিল ওখানে খুব খারাপ একটা জিনিস থাকে। ওই দিন তো সন্ধ্যাবেলায় রাবেয়া আপু চুল ছেড়ে রাখায় আর চাল ভাজা নিয়ে এসে দিকে যাওয়ার কারণে সেই খারাপ জিনিসই রাবেয়া আপুর দিকে বদনজর দিয়েছিল আর ওনার পিছনে লেগে গিয়েছিল। পরবর্তীতে ওনারা যখন ঢাকাতে চলে আসেন, ঢাকাতেও তাকে ক্ষতি করার চেষ্টা করেছিল জিনিসটা, কিন্তু সে বাগে আনতে পারে নাই রাবেয়া আপুকে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে। তবে সবচাইতে অবাক করা বিষয় হলো এই ঘটনাটি ঘটল ওনাকে যে বারবার ফেলে দিচ্ছিল, ওনার শরীরে কিন্তু তেমন কোনো ক্ষত চিহ্ন ছিল না। হাতের এবং পায়ের কয়েকটা জায়গায় হালকাভাবে ছুলে গিয়েছিল, কিন্তু এছাড়া ওনার আর কোনো সমস্যা হয়নি। অথচ যেভাবে শূন্যে তুলে ওনাকে মাটির দিকে ছুঁড়ে ফেলা হয়েছিল, এইভাবে যদি কাউকে একটা আছাড় মারা যায় তার হাত পা মেরুদণ্ড বা কোমরের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। অথচ উনি নাকি তেমন কোনো ব্যথাই পাননি। উনি বলেন যে না, আমি তো তেমন কোনো ব্যথা পাইনি, তবে শূন্যে যখন তুলে ধরে এবং ফেলে দেয় তখন মনে হয়েছিল শক্ত একটা হাত ওনাকে ধরেছে, কিন্তু মাটিতে পড়ার পর উনি তেমন কোনো ব্যথা পাননি। এটাই একটা অবাক করা বিষয়। আর ওই ফকিরের চিকিৎসায় উনি ধীরে ধীরে আল্লাহর রহমতে স্বাভাবিক হয়ে ওঠেন। আর ওই ফকির উনাকে বেশ কিছু আমল শিখিয়ে দিয়েছিলেন, উনি দীর্ঘদিন ধরে সেই আমলগুলো অনুশীলন করেছিলেন। এরপর বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে ওনার জীবনে নতুন মোড় আসে, উনি সৌদি আরবে চলে যান। সৌদি আরবে যাওয়ার পর ওনার সাথে ওই ঘটনা সম্পর্কিত তেমন কিছু ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছেন। রাবেয়া আপু অনেক আগে থেকেই আমার ঘটনাগুলো শোনেন বলে জানিয়েছেন, ভূত এফএম থেকেই, তারপর ভূত.কম, আর এখন আপনাদের ওয়ার্ল্ডের সবগুলো এপিসোড উনি শোনেন। সুদূর সৌদি আরব থেকে উনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। সৌমিত্র রায়ের কাছ সাথে যোগাযোগ করেছিলেন উনি, এরপর সৌমিত্র রায় আমার অনুমতি সাপেক্ষে ওনার কাছ থেকে ঘটনাটি নিয়েছিলেন। কারণ সাধারণত ঘটনা আমরা বলি যে আপনারা ইমেল করে পাঠাবেন, তো সৌমিত্র রায় যখন আমাকে বললেন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওনার ঘটনাটা আপনি নেন, ভালো হলে আমাকে দিবেন। তো যখন ওনার কাছে মনে হলো ঘটনাটি বলা যায় তখনই সৌমিত্র রায় আমার কাছে এই ঘটনাটি দিয়েছিলেন। ধন্যবাদ রাবেয়া আপুকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, আমরা এখন চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। আর এই ঘটনাটি আমাদের এবারের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনা। ঘটনাটি সৌমিত্র রায় আমাদেরকে পাঠিয়েছেন, আর এই ঘটনাটি তার নানির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে বলে আমি আশা করি। ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার আগে কয়েকটি কথা বলতে চাই। আমাদের গ্রামীণ অঞ্চলে অনেক ধরনের কুসংস্কার কিন্তু প্রচলিত রয়েছে, এটা সত্য। এগুলোর সিংহভাগই কুসংস্কার হলেও কিছু কিছু কিন্তু একেবারে কুসংস্কার বলে এড়িয়ে যাওয়া যায় না। এর পেছনে কোন একটি ঘটনা তো অবশ্যই রয়েছে যার কারণে বহুকাল ধরে লোকমুখে প্রচলিত হয়ে আসছে গ্রামীণ অঞ্চলে কোন একটি বিষয়। এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে এই ঘটনাটি আমাদের ফরিদপুর অঞ্চলে বা বৃহত্তর ফরিদপুর অঞ্চল বা তার আশেপাশের এলাকাতে বিভিন্ন সময় বিভিন্ন মুরব্বীদের মুখে শোনা যায়। এমনকি এই বিষয়টি আমি আমার আব্বুর মুখেও শুনেছিলাম, তবে বিষয়টি ভিন্ন রকম ছিল, যেটি আমি ঘটনার শেষ দিকে উল্লেখ করব ইনশাল্লাহ। চলুন আমরা চলে যাব আমাদের মূল ঘটনাতে। ১৯৪৪ কি ৪৫ সালের দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুচদিয়া গ্রামে সৌমিত্র রায়ের নানির জন্ম হয়। বেশ সম্ভ্রান্ত পরিবারেই জন্ম হয় তার। ওনার নাম ছিল সন্ধ্যা। উনি যখন জন্ম নেন, জন্ম নেওয়ার 15-20 দিন বা এক মাস মোটামুটি স্বাভাবিক ছিল। এরপর ওনার সাথে কিছু অস্বাভাবিক ব্যাপার ওনার পরিবারের সদস্যরা লক্ষ্য করেন। যেমন উনি যখন ঘুমাতেন কোন একটা জায়গাতে, ধরেন যে বিছানায় রাখা হয়েছে বা ঘুমাতেও রাখা হয়নি, সেখানে এমনিতে জেগে আছে, হঠাৎ করে দেখা যেত উনি কান্নাকাটি শুরু করেছেন। কান্নার কোনো কারণ নেই, আবার হঠাৎ করেই এই কান্নাটা থেমে যেত। আর কান্নাটা যখন থেমে যেত তখন উনি হাঁপাতে থাকতেন, মানে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাঁপাতে থাকতেন। তো এরকম সমস্যা পরিবারের সদস্যরা যখন লক্ষ্য করেন, তখন এই সমিত্রের নানির একজন চাচা, তার নাম হচ্ছে প্রফুল্ল, উনি এই মুচদিয়া গ্রাম এবং আশেপাশের এলাকার খুব স্বনামধন্য একজন কবিরাজ ছিলেন। ওষুধ বা গাছগাছড়া দিয়ে তৈরি বিভিন্ন ভেষজ দ্রব্য উনি যেমন রোগীদেরকে দিতেন, সেই সাথে প্যারানর্মাল বিভিন্ন বিষয়েরও চিকিৎসা করতেন। তাকে যখন ডেকে আনা হয় যে এমনটা কেন হচ্ছে, তো উনি সুমিত্রের নানিকে দেখে কিছুটা গম্ভীর হয়ে ভাবতে থাকেন এবং একটা পর্যায়ে বলেন যে তোমাদের এখানে যে বড় আম গাছটা রয়েছে, এখানে কিছু একটা আছে যার প্রভাবে এটা হচ্ছে, তবে আমি কিছু ব্যবস্থা নিচ্ছি, আশা করা যায় যে এরপর ওর সাথে আর কোনো ঘটনা ঘটবে না। তো এই বলে ওই প্রফুল্ল যিনি উনি চলে যান। উনি কি ব্যবস্থা নিয়েছিলেন এই বিষয়ে কিছু জানা যায় না, এটা উনি ওনার মতো করে নিয়েছিলেন। তো এরপরে সৌমিত্র রায়ের নানির সাথে বহুদিন, প্রায় 15 বছরের মতো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। উনি দিব্যি স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন, কোনো সমস্যা নাই। ওনার বয়স যখন 14 কি 15 বছর, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সেটা হলো ওনাদের যে থাকার জায়গাটা ছিল, একটা বিছানা ছিল, যে বিছানায় এই সৌমিত্রের নানিও ঘুমাতেন, নানির মা ঘুমাতেন, নানির বাবা ঘুমাতেন, এরকম একটা বিছানা ছিল। বিছানাটা এমন ছিল যে বিছানাটা জানালার পাশে ছিল এবং ওই বিছানায় শুলে, মানে কেউ যদি শুয়ে পড়ে তখন জানালা দিয়ে সরাসরি বাতাস গায়ে এসে লাগে, কিন্তু এমনটা না যে মাথার দিকে জানালা, বিষয়টা এরকম নয়, মানে জানালার সামনে আড়াআড়ি ভাবে একটা বিছানা পাতা রয়েছে, বেশ বড় একটা বিছানা। তো একদিন রাতের বেলা ওই সুমিত্রের নানি উনি শুয়ে আছেন, ওনার মাও পাশে শুয়ে আছেন। আসলে গ্রামের যারা আছেন, পুরুষ হোক মহিলা হোক, ওনারা তো অনেক পরিশ্রম করেন, এই জন্য দ্রুত শুয়ে পড়েন, শুয়ে পড়ার পরপরই ঘুম চলে আসে। তো ওই রাত্রে সৌমিত্রের নানির কোনো কারণে ঘুম আসছিল না, বা হালকা ঘুম আসছিল, এই পাশ ওপাশ করছিলেন। তো একটা জায়গায় শুয়েছিলেন, পাশে তার মা শোয়া, আর জানালার ঠিক পাশে একটা বালিশ সবসময় পাতা থাকতো, মানে ওই বালিশটা ওখান থেকে কখনো সরানো হতো না, ওটা ওরকমই থাকতো আর কি। অনেক সময় আমরা করি না যে বিছানা ঝাড়ু দেওয়ার পর বালিশগুলো এক পাশে রেখে দেই, কিন্তু ওই জায়গাটাতে একটা বালিশ এরকম থাকতো যে সবসময় ওই জায়গায় থাকতো, যে কেউ এসে সমুদ্রের নানি হোক, নানির মা হোক, নানির বাবা হোক, ওখানে শুয়ে পড়তেন। তো ওই বালিশেই সমুদ্রের নানি শুয়েছিলেন, উনি তো তখন ছোট। তো উনি কি মনে করে চোখ খুলেছেন, ওনার চোখ চলে যায় জানালা বাইরে, জানালার কপাটটা খোলা ছিল, শিক ছিল আর কি, শিক দেয়া। তো উনি দেখতে পাচ্ছেন জানালার ওই পাশে যে পুরনো বড় আম গাছটা রয়েছে, ওই আম গাছের একটা ডালে দুটো জিনিস বসে আছে, মনে হচ্ছে বড় কোনো পাখি হবে, কিন্তু এটা আসলে কি পাখি এটা বোঝা যাচ্ছে না। তবে উনি শুরুর দিকে, মানে হঠাৎ করে যেটা দেখে চমকে উঠেছিলেন, উনি দেখেন যে দুজোড়ো চোখের মতো, মানে দুইজোড়া চোখের মতো বড় বড় টেনিস বল যেরকম হয় ওইরকম চারটা জিনিস দেখা যাচ্ছে, লাল টকটকে। তো এটা দেখার পর উনি জিনিসটা কি এটা আরো ভালো করে দেখার জন্য উঠে বসেন। উঠে বসে জানালার দিকে একটু মুখ বাড়িয়ে দিয়ে যখন দেখেছেন, তখন দেখেছেন এটা একটা পাখির অবয়বের মতো দেখা যায়, একটা তো না দুটো। তো এই জিনিসটা দেখার পর উনি পাশে ঘুমিয়ে থাকা তার মাকে ডাক দেন যে মা মা ওঠো ওঠো। তো শুরুর দিকে ডাক দেওয়ার পর ওই ঘুমের মধ্যে অনেকে বলে না কি হয়েছে বল, তো উনি বলে ওখানে কি যেন দেখো তো। তো আবারও ডাকে, তো উনি অতটা গুরুত্ব দিচ্ছিলেন না। এবার বারবার ডাকাডাকি করার পর উনি ঘুম থেকে ওঠেন এবং বলে যাই এত রাত্রে এত ডাকাডাকি গিয়েছেন কি হয়েছে। তখন বলছে মা দেখো এই যে জানালার ওই পাশে আম গাছে কি যেন বসে আছে। তখন সৌমিত্র রায়ের নানির যিনি মা উনি উঠে জানালার কাছে আসেন, কিন্তু উনি দেখেন যে ওখানে কিছুই নেই। তখন উনি উল্টো মেয়েকে বকাঝোকা করেন যাই এত রাতের বেলা টেনে তুললি কিছুই নাই, কি ঘুমের মধ্যে কি দেখছিস না দেখছিস শুয়ে থাক, এটা বলে ধমক দেন। তো সৌমিত্রের নানিও শুয়ে পড়েন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয় না, সমস্যা হয় এর কয়েকদিন পর। এর কয়েকদিন পর ভর দুপুর বেলা খাবারের সময় হয়ে গেছে, তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সৌমিত্রের নানিকে। তো ওনার নাম তো ছিল সন্ধ্যা, লোকালি যারা বিভিন্ন নামের সাথে পরিচিত আছেন আপনারা জানেন যে গ্রামে কিন্তু নামটা ওনাদের মতো করে উচ্চারণ করেন। তো সন্ধ্যা নামটা এভাবে বলতো না, সন্ধে বলে ডাকতো যে সন্ধে কই গেলি রে, এই খাওয়া দাওয়া করবি না, এইভাবে ডাকাডাকি করছে কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না কোথাও। বাড়ির সবাই চিন্তা করছে হয়তো আশেপাশে আছে। এর মধ্যে কি হয়েছে, ওনাদেরই প্রতিবেশী একজন, সে আরো সাথে আর এক দুই একজন দুইজন বা ছিল এরকম আর কি। তো ওনারা একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন যেটা এই সৌমিত্র রায়ের যিনি নানি মানে যার নাম সন্ধ্যা ওনাদেরই বাসার খুব কাছেই আর কি একটা জায়গা। ওই আম গাছ যেটা, ওই আম গাছের ওই পাশে একটা ডোবার মতো আছে, তার ওই পাশে ঝোপ জঙ্গল। তো ওই জায়গাটাতে একটা আড়ালে বসে এই যে সৌমিত্র রায়ের নানি যার নাম সন্ধ্যা, উনি ওই ঝোপঝাড়ের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে রয়েছেন এবং বিড়বিড় করে কিছু বলছেন। তো ওই যে কয়েকজন যাচ্ছিল ওই দিক দিয়ে, তো ওনারা হঠাৎ করে বিড়বিড় শব্দ শুনে চমকে যান, কি ব্যাপার এই শব্দ আসে কোত্থেকে। ওনারা ওই দিকটাতে এগিয়ে গেছেন এবং যাওয়ার পর দেখেন যে উনি ওখানে বসে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে কিছু না বলছেন। তো ওনারা আগে বোঝার চেষ্টা করেন যে ভর দুপুরে সে বলছে তাকে, আর আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না, কার সাথে কথা বলছে সে। তো উনি নাকি এমন অদ্ভুত ভাষায় কথা বলছিলেন, এটা যে কোন দেশের ভাষা বা কি ভাষা এটা বোধগম্য হচ্ছিল না ওনাদের কাছে। তো ওনাদের মধ্যে একজন আবার ডাকছে এই সন্ধ্যা এই এখানে কি করিস, দুপুরবেলা যা বাসায় যা। ওনাদের কথার কোনো উত্তর সৌমিত্র নানি দিচ্ছেন না। বেশ কয়েকবার বলার পর একজন আবার কি করেছে পেছনে গিয়ে কাঁধে আলতো করে ধাক্কা দিয়েছে যাই ওঠ বাসায় যা, একা একা এখানে বসে আছিস ভর দুপুরবেলা মেয়ে মানুষ। তো এটা বলার পর নাকি সৌমিত্র নানি সে মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়েছে। তাকানোর পর ওনার চেহারা দেখে হঠাৎ করে ওই লোকটি চমকে ওঠে। চেহারাটা ছিল এমন যে কোনো একটা মৃত মানুষের মাথা যদি কোনো দিকে ঘুরিয়ে দেওয়া হয় তার চেহারায় যেমন কোনো অনুভূতি থাকে না, চোখের মধ্যে একটা নিস্পৃহ ভাব থাকে, ঠিক এমন একটা জিনিস। এবং চেহারাটাও ছিল একদম ফ্যাকাশে, এরকম মৃত মানুষের মতো চাহনি এবং তাকানো দেখে ওই লোকটা ভয় পায় এবং বলে যে এই তুই ওঠ তাড়াতাড়ি পাশে যা, তোর বাসার থেকে মানে ডাকাডাকি করছে। কিন্তু ওইখান থেকে তাকে উঠানো যায় না, সে নিজে থেকে উঠছে না। যখন ওই লোকটার কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হয় তখন তার সাথে লোক আরো এক দুজন ছিল বলে এই ওকে ধর তোর বাসায় নিয়ে যাই, আমার কাছে তো বিষয়টা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। যখন দুইজন তার হাত ধরে কোনোভাবে সেখান থেকে তাকে ওঠানো যাচ্ছে না, সে বিড়বিড় করে কিছু একটা বলেই যাচ্ছে, তখন জোর করে হির হির করে টানতে টানতে তার বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর এই নানির মাকে ওনারা বলেন যে এই ও তো ওইখানে বসেছিল এই যে এই ঘটনা, তা আমরা তো নিয়ে আসলাম টানতে টানতে, দেখো তো ওর মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমাদের কাছে তো বিষয়টা স্বাভাবিক মনে হলো না। গ্রামের মানুষ কিন্তু আসলে অনেক আন্তরিক ছিল, এখন সেই আন্তরিকতা যদিও বা কোনো কোনো জায়গায় আছে তবে এখন অনেকটা যদিও কমে গেছে এটা সকলেই স্বীকার করবেন। তখন একজনের বিপদে আরেকজন এগিয়ে আসত, কারো কোনো বিপদের কথা দ্রুত সকলের কাছে পৌঁছে দেওয়া হতো যাতে করে সকলে মিলে সেই বিপদ থেকে তাকে রক্ষা করা যায়। তো ওই যে যারা ওনাকে উদ্ধার করে বাসায় নিয়ে এসেছিলেন ওই ডোবার মতো ওই জায়গার পাশ থেকে, এনাদের মধ্যে একজন দ্রুত ওই যে প্রফুল্ল যিনি চাচা, সৌমিত্র নানির চাচা যিনি কবিরা ছিলেন, তার কাছে যান যে আপনার ভাতিজির তো এরকম অবস্থা, আমরা তো এই যে এই ব্যাপার এরকম দেখলাম, আপনি বিষয়টা একটু দেখেন, আপনি যান বাসায় কে দেখেন যে সমস্যাটা কি, আমাদের কাছে তো বিষয়টা ভালো লাগে নাই। তো উনি দ্রুত যান, যাওয়ার পর তখন সৌমিত্র রায়ের নানিকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। তো জিজ্ঞেস করার পর সৌমিত্র রায়ের নানি বলে যে না আমি তো কিছু বলতে পারি না, হ্যাঁ আমি হাঁটতে হাঁটতে ওই দিক গেছিলাম কিন্তু এরপর তো আমার কিছু মনে নাই, কিসের জঙ্গল কোন দিকে তাকায় আছি কি বিড়বিড় করছে আমার তো কিছু মনে নাই, আমি তো দেখি যে আমি তো বাসায় বসে আছি, কে টেনে নিয়ে আসছে তাও তো আমি বলতে পারবো না। তখন চাচা বা একটু ধমক দেন যে পড়াশোনা করবা না, এই উদাস মনে বসে থাকবা, এরকম একটু ধমক টমক দেন। কিন্তু এই ধমক দেওয়ার পরও যখন দেখা গেল যে সৌমিত্রের নানির চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই এবং নিশ্চিতভাবে বোঝা গেল উনি কোনো মিথ্যা বলছেন না, তখন এই প্রফুল্ল চাচার খটকা লাগে এবং উনি গভীর চিন্তামগ্ন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বলতে থাকেন কি ব্যাপার, আপনি কি ভাবছেন? তখন উনি বলেন ভাবছি তো একটা জটিল বিষয়, বুঝতে পারছি না আবার সেই জিনিসটা ফেরত আসলো কিনা। তখন উনার বলেন যে কি জিনিস কি ফেরত আসবে, তখন উনি বলেন যে আমি আর একটু ভাবি চিন্তা করি, একটু সময় নেই, তারপর দেখি কি করা যায়, এর মধ্যে যেটা করার দরকার আমি করার চেষ্টা করছি, এই বলে উনি ওই সময়ের মতো চলে যান। ওই রাত্রে সৌমিত্র রায়ের নানি একটি স্বপ্ন দেখেন, স্বপ্নে উনি দেখেন যে উনি একটা অন্ধকার জায়গায় রয়েছেন, মনে হচ্ছে একটা গুহার মধ্যে উনি চলে এসেছেন, কোন দিক দিয়ে কোনো আলো আসছে না, কিন্তু একটা জায়গায় একটা লম্বা বেঞ্চের মতো রয়েছে, সেই বেঞ্চটা স্বর্ণের মনে হচ্ছে, চকচক চকচক করছে, হঠাৎ করে কোত্থেকে দুটো পাখি এসে বসলো এবং এই পাখি দুটি অবিকল পেঁচার মতো, আকারে বেশ বড়, পা দুটো অনেক মোটা, নখগুলো বেশ বড় বড় ধারালো, স্পষ্ট বোঝা যাচ্ছে উনি কিন্তু একটা স্বপ্ন দেখছিলেন, এবং এই পেঁচা দুটোর শরীর থেকে আলো ঠিকরে বের হচ্ছিল, কিন্তু এদের গায়ের রং অনেকটা কালচে আকারের ছিল, এই দুটো একসাথে কথা বলে ওঠে, একটা পুরুষ কণ্ঠ খুব গম্ভীর এবং ভারী আর একটা নারী কণ্ঠ সেটাও গম্ভীর এবং ভারী, ও দুটো কথা বলে একই সাথে একই বাক্য একই শব্দ বলে, এটা কিন্তু ওই স্বপ্নের মধ্যে সৌমিত্রের নানি দেখছেন। ওই দুটো জিনিস বলে ওঠে আচ্ছা এই কবিরাজের সমস্যাটা কি, ছোট থেকে ওকে দেখে আসছি, ছোটবেলায় কিছু করতে পারলাম না, ওকে নিয়ে যেতে পারলাম না, কবিরাজ কিছু একটা করে দিল এই জন্য, এত বছরে ওই জিনিসটা কেটে গেছে এটা কবিরাজ জানে না, এখন তোকে নিয়ে যাব, কবিরাজ আবার যদি বাধা দিতে আসে পারবে না, আমাদের সাথে ও এবার আর পেরে উঠতে পারবে না, কারণ এত বছরে আমরাও শক্তিশালী হয়েছি। তো এরকম কথা এই দুজন একই সাথে বলছে আর এই জিনিসটা সৌমিত্রের নানি শুনছে। এটা শোনার পর হঠাৎ করে উনি চিৎকার দিয়ে ওঠেন ঘুমের ভিতরে, তো ওনার চিৎকারে ওনার পাশে শুয়ে থাকা ওনার মায়েরও ঘুম ভেঙে যায়, বলে কি হয়েছে কি হয়েছে, উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করছেন। তো সৌমিত্রের নানির মা চিন্তা করেছেন যে হয়তো দুঃস্বপ্ন দেখেছে, ভয় পেয়েছে, এই জন্য কান্নাকাটি করছে। তো ওই রাতটা ওইভাবে চলে যায়। পরের দিন এই প্রফুল্ল চাচা যিনি তাকে ডেকে আনা হয়, আনার পর ওনাকে এই রাতের বেলা যে স্বপ্নটা দেখেছেন আর কি সৌমিত্রের নানি, এই বিষয়টি তাকে বলা হয়। এটা শোনার পর উনি বলেন যে আমি যেটা ভেবেছিলাম সেটাই মনে হচ্ছে, যাই হোক দেখা যাক কি করা যায়, তবে এটা নিয়ে খুব চিন্তা ভাবনারও কিছু নাই, আবার একেবারে ফেলে দেওয়ার মতো যে ব্যাপারটা সেটাও না, কারণ হলো এই মেয়ের উপর দুটো পেঁচাপেচির নজর রয়েছে, এই পেঁচাপেচি এমন ধরনের স্পেশাল দুটা এন্টিটি, এদের সাথে সহজে যোগাযোগ করা যায় না। অন্যান্য জিনদের সাথে যেভাবে যোগাযোগ করা যায়, তাদের সাথে কথা বলা যায়, তাদের সম্পর্কে জানা যায়, তাদের গোপন বা দুর্বল জিনিসগুলো সম্পর্কে অবগত হওয়া যায়, অন্য জিনদের দ্বারা তথ্য নেওয়া যায়, কিন্তু এই পেঁচাপেচি শ্রেণীর জিন এদের সম্পর্কে খুব বেশি তথ্য নেওয়া যায় না। এরাতে খুব বেশি ক্ষতিকারক বিষয়টা এমনও নয়, আবার উপকারী এমনও নয়। তবে হ্যাঁ, ওরা যদি কারো পিছনে লাগে তাহলে তাদেরকে সহজে ছাড়ানো যায় না। সমস্যা হলো এটাই, এখন এই দুটোকে হাজির করতে হবে এবং এদের কাছ থেকেই কথা শুনতে হবে। এখন কি করা যায়? সাধারণত আমরা দেখি যে কারো উপর যদি কোনো জিন হাজির করা হয়, ওই ব্যক্তির উপরেই হাজির করা হয়, ওই জিনটি তার শরীরের মধ্যে ঢুকে কথা বলে, বিভিন্ন বিষয়ে সকলকে জানায়। তো এই যে যিনি প্রফুল্ল কবিরাজ, উনি ওনার ভাতিজিকে খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন। কারণ হলো ওই ছোট বয়স থেকেই, মানে একদম যখন ছোট এই সমিতরের নানি, তখন ওই তিনি প্রফুল্ল চাচা ওনার খুব কাছাকাছি ঘেঁষতেন, চাচা বলে জড়িয়ে ধরতেন। এজন্য নিজের আপন মেয়েকে যেমন ভালোবাসতেন, এই সমিতরের নানিকে উনি ভালোবাসতেন। এই জন্য ওনার বিপদ আপদে এই প্রফুল্ল চাচা সাহস করে এগিয়ে আসবেন না, ঝুঁকি নেবেন না, এমনটা তো হতে পারে না। উনি সবসময় যখনই শুনেছেন যে এই সন্ধ্যা নানির এই সমস্যা, তখনই কিন্তু উনি এগিয়ে এসেছেন সমস্যা সলভ করার জন্য। তো এবারের বিষয়টাও উনি সলভ করার চেষ্টা করবেন। এই কারণে উনি সৌমিত্র রায়ের যিনি নানির বাবা, তাকে বলেন যে আপনি শুধু রিচুয়াল করার সময় আমার সাথে থাকবেন, আর সবাই থাকবে অন্য জায়গায়। আর রিচুয়াল করার সময় এই যে সন্ধ্যা, তাকে অন্য আর একটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, এই বাড়িতে তাকে রাখা যাবে না, অন্য মহিলাদের সাথে সে বসে থাকবে। এক অমাবস্যার রাত্রে এই রিচুয়ালটা শুরু করা হবে। অমাবস্যার তখন আর বেশি দেরি ছিল না, মাত্র কয়েকদিন বাকি ছিল। গভীর রাত্রে প্রফুল্ল চাচা উনি তার রিচুয়াল শুরু করেন। ওনার নিজস্ব কিছু উপকরণ আছে যেগুলো দিয়ে উনি রিচুয়াল শুরু করেন। একটা আগুন জ্বালান, আগুন দাউ দাউ করে জ্বলছে, আর উনি ওনার মতো করে ওনার যেই রিচুয়ালের যে সমস্ত তন্ত্রমন্ত্র সেগুলো পড়ে যাচ্ছেন। এক পর্যায়ে উনি কি করেন, কিছু একটা পাউডারের মতো কিছু একটা উনি ওই আগুনের মধ্যে ছুঁড়ে মারেন। যখনই ছুঁড়ে মেরেছেন, ওই আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে এবং উপর দিকে উঠে যায়। উপর দিকে ওঠার সাথে সাথে একটা সাদা ধোঁয়া মনে হলো ছড়িয়ে গেল চারদিকে। এরপর পরই সৌমিত্র রায়ের নানির যিনি বাবা, উনি শুনছেন ডানা ঝাপটানোর শব্দ। মনে হচ্ছে দূর থেকে বড় কোনো পাখি ডানা ঝাপটালে যেরকম শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে। কোন দিক থেকে শব্দ হচ্ছে উনি ঠিক বুঝতে পারছেন না, তবে মনে হচ্ছিল শব্দটা আস্তে আস্তে আরো কাছে আসছে। কাছে আস্তে আস্তে হঠাৎ করে মনে হলো যে আসলে এটি এই যে বড় যে আম গাছ রয়েছে, আম গাছের পেছন সাইডে যে ধান ক্ষেত রয়েছে, ওই দিক থেকে এই শব্দটা এসে হঠাৎ করে থেমে গেল। আর উনি তাকিয়ে দেখেন আম গাছের একটা ডালে বিশাল বড় বড় দুটো পাখি বসে আছে, এবং এই দুটো পাখি অবিকল পেঁচার মতো দেখতে হলেও হুবহু যে পেঁচা তা না, এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কারণ এত বড় পেঁচা কখনো হয় না। এই দুটো সে বসলো, তার চোখ দুটো এই দুইটারই মানে আগুনের মতো লাল টকটকে বড় বড়। এই দুটো আসার সাথে সাথে একই সাথে পুরুষ এবং নারী কণ্ঠ একই সাথে বলে ওঠে, এই প্রফুল্ল তোর সমস্যা কি, তুই বারবার আমাদেরকে বিরক্ত করিস কেন, আমাদেরকে জ্বালাচ্ছিস কেন, আমরা কি তোকে জ্বালাই, আমরা কি তোকে বিরক্ত করি, তুই কেন আমাদের কাজের মধ্যে এসে বারবার বাগড়া দিস। তখন এই প্রফুল্ল কবিরাজ যিনি, মানে প্রফুল্ল চাচা, উনি বলে ওঠেন যে তোদের কাছে আমি বাগড়া দেই মানে, আমার ভাতিজিকে তোরা বিরক্ত করিস আর আমি চুপ করে বসে থাকব। তখন ওই পেঁচাপেচি দুটো বলে ওঠে একই সাথে, তুই তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কাজ করিস, আমাদের এলাকায় কই কখনো কি তোকে বিরক্ত করছি, তাহলে এই মেয়েটার উপর আমাদের নজর পড়েছে, তুই কেন এখানে এসে সমস্যা সৃষ্টি করছিস? ছোটবেলা একবার করছিলি, কিছু বলি নাই, যেহেতু তুই চাচা, আবার তুই সমস্যা সৃষ্টি করছিস। তখন এই প্রফুল্ল কবিরাজনী বলেন, তার আগে বল তোরা কেন আমার ভাতিজির পিছু নিলি? তখন ওই দুইটা একসাথে বলে ওঠে যে ওর যখন বয়স এক মাসের মতো তখন আমরা এদিকে আসি, এটা আমাদেরই এলাকা, সবসময় এদিকে চলাফেরা করি, তো আমার বউয়ের একে দেখে খুব ভালো লেগে যায়, আমাদের কোনো সন্তানাদি নেই। তখন আমার বউ বলে যে একে আমরা নিয়ে যাব। মূলত ছোটবেলায় ও যে কান্না করত, হঠাৎ করে কান্না আবার থেমে যেত, হাঁপাত, এটা আমাদের দৃষ্টির প্রভাবেই হয়েছে। আমরা নিয়েই যেতাম, কিন্তু হঠাৎ করে তুই এমন একটা কাজ করলি, ওকে আর নিয়ে যেতে পারলাম না, অনেকদিন অপেক্ষায় ছিলাম। এরপর তোর ওই জিনিসটা যখন কেটে গেল, তখন ওকে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আমাদের দেশে, নিচে নিয়ে যাব, সেই প্রক্রিয়া শুরু করলাম, এর মধ্যে তুই আবার সে বাধা দিলি। তুই ভালোই ভালোই এই মেয়ের উপর কোনো ধরনের রিচুয়াল করবি না, তুই বিদায় হ। তোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তুই যেচে পড়ে আমাদের সাথে শত্রুতা বাঁধাস না। এই কথা শোনার পর ওই প্রফুল্ল কবিরাজ বলছে যে আহা কি আবদার, এর মা বাবা আছে, তার একটা পরিবার আছে, আর গ্রামের মেয়ে, আর বছরখানেক পরে বিয়ে হয়ে যাবে, তোমরা আসছো একে নিয়ে যেতে, মগের মূল লোক নাকি, এটা তো আমি হতে দেব না। তখন ওই যে পেঁচাপেচি দুটো একত্রে বলে ওঠে, ভালোই ভালোই কিন্তু এখান থেকে উঠে যা, না হলে দেখবি তোদের কি করি আমি। এর মধ্যে কি হয়েছে যেটা পরবর্তীতে জানা গিয়েছিল, এই যে প্রফুল্ল চাচা যখন ওনার রিচুয়াল শুরু করেছেন আর ওই পেঁচাটা যখন এসেছে, আসার সাথে সাথে ওই দিকে নাকি এই যে সমিতরের নানি মানে সন্ধ্যা নানি, ওনার শরীরের টেম্পারেচার বেড়ে গেছে, মারাত্মক জ্বর, জ্বরে কাঁপুনি শুরু হয়ে গেছে। তো এরকম জ্বর কিন্তু চলছে, এদিকে ওনার আশেপাশে যারা আছে, যে মহিলারা আছেন, ওনারা তো ভয় পাচ্ছেন, আরে হঠাৎ করে এত জ্বর, জ্বরের মধ্যে আবল তাবল বলা শুরু করেছে। এদিকে বলা ছিল যে কোনোভাবেই কিন্তু ঘরের বাইরে যেন বের না করা হয় যতক্ষণ না পর্যন্ত এই প্রফুল্ল চাচা এবং এই নানির বাবা ওনারা কাজ শেষ করে তাদেরকে ডাক না দিবেন, ঘরের বাইরে বের করা যাবে না। এদিকে সৌমিত্র রায়ের নানি তো জ্বরে অবস্থা খারাপ, তাকে যে বাইরে বের করে নিয়ে আসবেন, কোনো কবিরাজের কাছে নিয়ে যাবেন বা কোনো হসপিটালের দিকে নিয়ে যাবেন, সে উপায়ও তো নাই, বাইরে বের করা তো নিষেধ, কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে ওই পেঁচাপেচি প্রফুল্ল চাচাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তখন প্রফুল্ল চাচা বলে যে দাঁড়া, তোরা তো এমনিতে মনে হয় ভালো হবি না, তোদেরকে কিভাবে আটকানো যায় আমি দেখছি। এই বলে অন্ধকারের মধ্যে ওই প্রফুল্ল চাচা একটা চাকতির মতো কিছু বের করেন, যেটা সৌমিত্রের নানির বাবা, উনি ভালো করে অন্ধকারের মধ্যে বুঝতে পারেন নাই বা দেখতে পারেন ওই জিনিস আসলে কি ছিল, তো উনি ওটা বের করে মাটির উপর হাত দিয়ে বৃত্ত আকারে থাকেন, মানে একই জায়গায় বারবার হাত ঘোরাতে থাকেন, ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন ঘোরাচ্ছেন, ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে হাতটা থামাই দেন এবং মাটির সাথে ওই চাকতিটা চেপে ধরে ওই পেঁচাপেঁচিকে বলেন, খুব তো বাহাদুরি করছিলি, আচ্ছা যা তো এখন যা, যেতে পারিস কিনা দেখ। তখন ওই পেঁচাপেঁচি দুটো তাদের ডানা ঝাপটানোর চেষ্টা করলেও কোনোভাবেই তাদের ডানাটাই খুলছিল না, মানে খুলতে পারছে না, তারা ওই জায়গায় আটকে গেছে, ওখান থেকে নড়তেই পারছে না। এদিকে ওই পেঁচাপেঁচির দিকে তাকানোর পর সৌমিত্রের নানির বাবার অবস্থা তো খুব খারাপ, উনি ভয়ে অজ্ঞান হন নাই, কিন্তু ওনার কাছে বারবার মনে হচ্ছিল কেন আমি অজ্ঞান হচ্ছি না। এই ভয়ানক দৃশ্যটা যে একটা পেঁচার মতো, একটা পাখির অবয়ব এরকম মানুষের মতো করে কথা বলছে, তাও একই কথা দুইজন মিলে বলছে, একটা পুরুষ একটা নারী, এই জিনিস বারবার শুনতে ওনার প্রচন্ড ভয় লাগছিল। তারপর উনি অজ্ঞান হন নাই ওখানে। আর ওইদিকে যখন ওই প্রফুল্ল চাচা হাতটা মাটির সাথে চেপে ধরেছেন, এই দুটো জিনিস তো আটকে যায়। তখন প্রফুল্ল চাচা বলে, তোদেরকে তো আটকে ফেলেছি, যদি তোদের কোনো বিদ্যা জানা থাকে এই বিদ্যা দিয়ে এখান থেকে বের হ, দেখি পারিস কিনা। এরপর শুরু হয়ে যায় ওই দুইটা অবয়বের কান্নাকাটি। ওরা কিছুটা নাকি সুরে কথা বলতো, বলতে থাকে যে আমাদেরকে ছেড়ে দে ছেড়ে দে, আমরা চলে যাব। তখন প্রফুল্ল চাচা বলে যে না তোদেরকে ছাড়বো না, কিছুক্ষণ পরে সকাল হবে, লোকজন আসবে তোদেরকে দেখবে, আর সকাল হলে তোদের পরিণতি কি হবে এটা তো তোরা জানিস, তোরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, তোদেরকে ছাড়বো না, এখানেই থেকেই তোদেরকে মরতে হবে। তখন ওই দুটা অবয়ব খুব কাকুতি মিনতি করতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাব, ওর দিকে আর কখনোই নজর দিব না, এই বাড়িতেও আর কখনো আসবো না, আমাদেরকে ছেড়ে দে। তখন এই প্রফুল্ল চাচা বলে যে তোরা যে সত্য কথা বলছিস আর যে কখনো আসবি না এই নিশ্চয়তা কে দেবে? তখন ওরা বলে যে আমরা সাক্ষী রাখলাম তোকেই, তুই হল আমাদের সাক্ষী যে আমরা আর কখনো আসবো না, এখন তো অন্য কোনো সাক্ষী আমি মানতে পারতেছি না আমরা। তখন প্রফুল্ল চাচা মেনে নাচ্ছে যে আমি সাক্ষী থাকলাম যে তোরা আর কখনো আসবি না। তখন ওই দুইটা বলে যে তুইও তো জানিস যে আমরা কখনো যদি কারোর উপর প্রভাব বিস্তার করি তখন আমরা যদি চলে যেতে যাই কিছু জিনিস আমাদেরকে দিতে হয়। এখন প্রফুল্ল চাচা বলে যে কি দিব, বলে যে দুই সের চাল আর দুই সের দুধ সামনের অমাবস্যা রাত্রে এই যে যেই একটা খাদের কাছে মানে যেখানে বসে এই সন্ধ্যা বিড়বিড় করে ভিন্ন ভাষায় বলছিল এবং একটা ঝোপের দিকে তাকিয়েছিল ওই জায়গাতে তুই একা গিয়ে এই জিনিসটা দেখে আসবি, তাহলে আমরা ওর আর কোনো ক্ষতি করব না, আর ওর উপর যদি আমাদের কোনো প্রভাব থেকেও থাকে সেই জিনিসটা ওর থেকে কেটে যাবে। তখন রাজি হয়ে যান, হ্যাঁ ঠিক আছে তোদের এই দাবি অনুযায়ী জিনিসটা দেয়া হবে। তখন ওরা আবার বলে যে একটু আগে তুই তো সাক্ষী রাখলি যে আমরা আমাদের ওয়াদা ভঙ্গ করব না, সাক্ষী হবে কে, এখন এই জিনিসটা যে আমাদেরকে দিবি এর সাক্ষী কে হবে এটা বল, সাক্ষী না মানলে আমরা যাব না, মরে গেলেও যাব না, প্রয়োজনে পুড়ে মারা যাব, কিন্তু সাক্ষী রাখতে হবে এই জিনিস অবশ্যই দিবি, তা না হলে আমাদের ক্ষতি হবে। তখন সৌমিত্র রায়ের নানির বাবা ওখানে উপস্থিত ছিল, উনি বলে যে তোমরা চলে যাও আমি সাক্ষী, তোমাদেরকে জিনিসটা দেয়া হবে। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে সাক্ষী মঞ্জুর, আমরা বিশ্বাস করলাম যে তুই এই জিনিসটা দেওয়ার ব্যবস্থা করবি। তখন কি হয়, ওই যে যিনি চাচা আর কি প্রফুল্ল চাচা, উনি ওই বন্ধনীটা যখনই কেটে দিয়েছেন তখনই এই দুটো পেঁচাপেঁচি একটু একে অন্যের থেকে দূরে সরে গিয়ে বিশাল দুটো ডানা ছড়িয়ে দিয়েছে। এত বড় ডানা প্রাগৈতিহাসিক কালের যে সমস্ত ডাইনোসর যুগের আর কি ডাইনোসর টাইপের যে সমস্ত পাখিগুলো ছিল অনেক সময় মুভিতে দেখা যায়, জুরাসিক পার্কে দেখা যায়, অত বড় ডানা ছড়িয়ে মনে হলো যে তারা দেখলো যে আসলে এখন তারা মুক্ত হয়েছে কিনা বা উঠতে পারবে কিনা। এরপরে তারা দুজনই একত্রে উড়ে চলে যায় আগের মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে। এর পরবর্তী অমাবস্যায় সত্যি এই প্রফুল্ল যিনি প্রফুল্ল চাচা বা প্রফুল্ল কবিরাজ উনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী ওই জায়গাতে ওই জিনিসটা দিয়ে এসেছিলেন। আর ওই রাত থেকেই যদিও সৌমিত্র রায়ের নানি মানে সন্ধ্যা নানির উপর থেকে প্রভাবটা কেটে যায় আর যখনই নাকি ওই পেঁচাপেঁচি উড়ে চলে যায় এরপরে ওনার জ্বর আকস্মিকভাবে কমতে থাকে এবং একদম স্বাভাবিক হয়ে যান উনি। একটা অদ্ভুত ব্যাপার যে ওই পেঁচাপেঁচি আসার সাথে সাথে জ্বর শুরু হয়ে যায়, একই সাথে তো রিচুয়ালও চলছিল, আবার তাদের বন্ধনী খুলে দেয় এবং চলে যাওয়ার সাথে সাথে জ্বরটাও চলে যায়। পেঁচাপেঁচির এই ব্যাপারটা কিন্তু ওনার জীবনে পরবর্তীতে আর কখনোই হয় নাই, ওই পেঁচাপেঁচি ও প্রতিশ্রুতি অনুযায়ী তারা আর কখনোই সন্ধানানীকে বিরক্ত করেন নাই, আর সন্ধানানীর পরিবার থেকেও প্রতিশ্রুতি অনুযায়ী ওই পেঁচাপেঁচিকে ওই জিনিসটা দিয়ে দিয়েছিলেন। এটি ছিল ঘটনা। তো পেঁচাপেঁচি নিয়ে আর একটা তথ্য আমি বলতে চেয়েছিলাম, যেটি আমি আমার আব্বুর মুখ থেকে শুনেছিলাম। আমার আব্বু আমাকে বলেছিলেন যে ফরিদপুরের বোয়ালমারি উপজেলাতে ওখানকার মানুষজন বিশ্বাস করে যে শিশুরা জন্মের পর হঠাৎ করে শরীর হলুদ হয়ে যায় এবং শিশুটা মারা যায়। তো এই জিনিসটাকে গ্রামীণ ভাষায় বলে পেঁচাপেঁচির আসর পড়ছে। তবে আমি এই বিষয়টা নিয়ে কিছুটা অ্যানালাইসিস করে জানতে পারি শিশুরা জন্মের পর অনেক সময় জন্ডিসে আক্রান্ত হতো, তখন শিশুদেরকে রোদে রেখে দেওয়া হতো, যেটা এখনো কিন্তু শিশু জন্মের পর এই জন্ডিসের প্রকোপ কিন্তু দেখা যায়, হালকা জন্ডিস কিন্তু হয়। তখন অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ইনকিউবেটরের মধ্যে রাখে, সেখানে লাইটের আলো থাকে, যাতে আলোর যেই একটা ঘাটতি বা ভিটামিন ডি এর যে ঘাটতি, এই ঘাটতিটা পূরণ হয়। এই জিনিসটা কিন্তু গ্রামে একটা প্রচলিত বিশ্বাস রয়েছে, এমন হতে পারে সেটা আসলে জন্ডিসই হয়, কিন্তু ওনারা বুঝতে পারেন, এটা পেঁচাপেচি বলেন। কিন্তু গ্রামের অনেকেই বলেন যে এই পেঁচাপেচিকে নাকি তারা দেখেন, অদ্ভুত প্রকৃতির এই এন্টিটি যারা এই পেঁচা এবং পেঁচির রূপে থাকেন। আপনারাও কি এই পেঁচাপেচি রিলেটেড কোন ঘটনা জানেন যেটা আপনাদের এলাকায় হয়েছিল? জানলে কিন্তু আমাদেরকে পাঠাতে ভুল করবেন না। আর আপনারা আপনাদের ঘটনা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afghanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যুক্ত থাকতে পারেন। আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং আরেকটি গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্ক্রিনটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আর যারা এখনো আমাদের এবারের এপিসোডের লাইক বাটনে প্রেস করেননি তারা লাইক বাটনে প্রেস করে ফেলুন প্লিজ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটা কেমন লাগলো? সৌমিত্র রয়ের ঘটনা আমরা প্রায় 3 মাসেরও বেশি সময় পর দিতে পেরেছি। আশা করছি গ্রামীণ পরিবেশের এই ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে আপনারা আরো বেশি দূর ছড়িয়ে দিতে পারেন, আমাদের এই চ্যানেলের লিঙ্কগুলো আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করে দিতে পারেন, আমাদের পেজ এবং গ্রুপের লিঙ্কটা আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করে দিতে পারেন, মানুষকে জানাতে পারেন আমাদের এই চ্যানেল সম্পর্কে। প্রিয় লিসেনার্স, ভয়ের শিহরণ বইটি আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে অনেকে ভালো ভালো পজিটিভ কমেন্ট করেছেন, যেটা পড়ে এবং শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে শুক্রবার, আজকে গিয়েছিলাম ওখানে, অনেক সময় কাটলো আপনাদের অনেকের সাথে আলহামদুলিল্লাহ। আগামীকাল শনিবার ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আসছে 29 ফেব্রুয়ারি, এই বছরটা তো লিপিয়ার বছর, 29 ফেব্রুয়ারি বইমেলার শেষ দিন। ওই দিন বিকালে আমরা অল্প সময়ের জন্য থাকব ইনশাল্লাহ মেলায়। আমাদের এবারের ভয়ের শিহরণ বইয়ে যাদের ঘটনা সন্নিবেশিত হয়েছে তারাও সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের প্রিয় জুবায়ের ইসলাম ভাই ওখানে আসবেন, তার সাথে দেখা করতে পারেন। তো আসার আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এপিসোডটি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফগান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার।